সুন্নতের অনুসারী বানাও ইয়া ইলাহি।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল মুরসালিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান আম্বিয়া কেরাম আলাইহিমুসসালামের সুন্নাত। যে যেখান থেকে আমাদের সাথে শরিক হয়েছেন, আপনাদের সকলকে জানাচ্ছি প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। দরুদে পাকের অসংখ্য অগণিত ফাজাইল কিতাবের মধ্যে এসেছে। একবার হযরত সাইয়েদুনা আবু বকর শিবলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, বাগদাদের অনেক বড় একজন আলিম হযরত সাইয়েদুনা আবু বকর মুজাহিদ রহমাতুল্লাহি তাআলা আলাইহির দরবারে উপস্থিত হলেন। আবু বকর মুজাহিদ রহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনাকে দেখে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে ওনাকে বুকে জড়িয়ে ধরলেন, এরপর ওনার কপালে চুমু দিলেন এবং নিজের পাশে বসালেন। তো ওনার দরবারে যারাই ছিল তারা আরজ করল যে, হুজুর, আপনি এবং আপনার এই বাগদাদের যারা লোকজন আছে, অধিবাসী আছে, তারা এতদিন আবু বকর শিবলিকে পাগল বলতেন, কিন্তু আজ তার সাথে এমন আচরণ করার কারণ কি? তখন আবু বকর মুজাহিদ রহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন যে, আলহামদুলিল্লাহ, আমি গতকাল একটি স্বপ্ন দেখেছিলাম এবং স্বপ্নের মধ্যে এটা দেখেছি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে আমি বসাছিলাম এবং আবু বকর শিবলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি উপস্থিত হলো। আবু বকর শিবলি রহমাতুল্লাহি তাআলা আলাইহিকে দেখে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন এবং তাকে জড়িয়ে ধরলেন, তার কপালে চুমু দিলেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসালেন। তো আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর শিবলির প্রতি এমন দয়া হওয়ার কারণ কি? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে, আবু বকর শিবলি প্রত্যেক নামাজের পর এই আয়াত পাঠ করে। কোন আয়াত? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। এরপর দরুদে পাক পড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমলের কারণে তার উপর দয়া হলো। তো আমরাও যদি নবী পাকের কাছে যেতে চাই, নবী পাকের প্রিয় হতে চাই, এই আমলটুকু আমাদেরও করতে হবে। আল্লাহ করিম আমাদের সবাইকে তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সলাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। তো দর্শক, আপনারা জানেন যে এই প্রোগ্রামে আমরা সুন্নাতে আম্বিয়া, আম্বিয়াদের বিভিন্ন সুন্নাত নিয়ে আলোচনা করার সৌভাগ্য লাভ করে থাকি। আজকে যে সুন্নাত নিয়ে আলোচনা করব তা হচ্ছে পরিবার বর্গকে, যারা পরিবারের সদস্য আছে তাদেরকে নামাজের দাওয়াত দেয়া, তাদেরকে নামাজের প্রতি আহ্বান করা। এটা সুন্নাতে আম্বিয়া ছিল, আম্বিয়ারা এই মহান কাজটা করতো যে পরিবার বর্গকে নামাজের প্রতি ধাবিত করা, নামাজের উৎসাহ দেয়া, নামাজ পড়ার জন্য তাগিদ দেয়া। তো আসুন আমরা কয়েকজন নবীদের ব্যাপারে শুনব যে কোন কোন নবী তাদের পরিবারকে, তাদের পরিবারবর্গকে নামাজের দাওয়াত দিতেন। শুরুতেই হযরত সাইয়েদুনা ইসমাইল যাবিহুল্লাহ আলা নবীন ওয়া আলিহি সালাতু ওয়াসালামের ব্যাপারে শুনি। সূরা মরিয়মের 55 নং আয়াতে ইরশাদ হচ্ছে, এবং আপন পরিজন বর্গকে নামাজ ও জাকাতের নির্দেশ দিত আর আপন প্রতিপালকের নিকট পছন্দনীয় ছিল। তো এই আয়াতটি সাইয়েদুনা ইসমাইল আলাইহি সালামের শানে নাজিল হয়েছিল যে উনি আপন সম্প্রদায় অর্থাৎ পরিবার বলতে জুরহামকে, জুরহাম যে গোত্র ছিল সেই গোত্রকে এবং নিজের পরিবারবর্গকে উনি নামাজের দাওয়াত দিতেন, জাকাতের দাওয়াত দিতেন। এবং উনি ছিলেন ইবাদত গুজার, সৎকর্ম পরায়ণ, ধৈর্য অটল এবং অবস্থাদি ও চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী ছিল। তো বলা হচ্ছে যে ওনার অনেকগুলো খুসুসিয়া ছিল, বৈশিষ্ট্য ছিল, যার কারণে উনি রব তালার অনেক প্রিয় ছিল এবং সেই সাথে উনি পরিবারবর্গকে, পরিজনদেরকে উনি নামাজের দাওয়াত দিতেন, জাকাতের দাওয়াত দিতেন। এছাড়া সূরা শুয়ারার মধ্যে ইরশাদ হচ্ছে, এবং হে মাহবুব, আপন নিকটাত্মীয় বর্গকে সতর্ক করুন। এখানে আল্লাহ পাকের আদেশ এসেছে, আল্লাহ পাকের বাণী এসেছে যে আমরা যাতে আমাদের আপন যারা আছে, আমাদের নিকট আত্মীয় যারা আছে, আমাদের পরিবার পরিজন যারা আছে, এটা কিন্তু শুরু করতে হবে নিজের ফ্যামিলি থেকে, ঘর থেকে। ঘরের মধ্যে কে আছে? মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, স্ত্রী আছে, সন্তান আছে, যারাই আছে, প্রথমে এদের থেকে শুরু করতে হবে যে এদেরকে নামাজের দাওয়াত দেয়া। এরা যখন নামাজি হয়ে যাবে, তখন আপনার ঘর মদিনা মদিনা হয়ে যাবে, আপনার ঘর বরকতওয়ালা হয়ে যাবে, আপনার ঘর সুখ শান্তির আবাসস্থল হয়ে যাবে। তো এজন্য ঘরের মধ্যে যারা বসবাস করে, ঘরের মধ্যে যে সদস্যরা আছে, তাদেরকে নামাজের দাওয়াত দেয়া, এটা সুন্নাতে আম্বিয়ার মধ্যে ছিল। এছাড়া আমরা যদি দাউদ আলাইহিস সালাতুসসালামের জীবনীর দিকে তাকাই, উনিও কিন্তু নিজে অনেক নেককার ছিলেন, অনেক ইবাদত গুজার ছিলেন, সেই সাথে পরিবার পরিজনদেরকে নামাজের প্রতি উৎসাহ প্রদান করতেন। হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সাইয়্যিদুনা দাউদ আলাইহিনা ওয়ালিহি সালাতুসসালাম নিজের পরিবার পরিজনের জন্য রাত দিন ইবাদত করার জন্য সময় নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, কেমন উনি নবী ছিলেন যে পরিবার পরিজনদের জন্য এক একটা টাইম ফিক্স করে দিয়েছেন যে তুমি এই টাইমে ইবাদত করবা। ফরজ ইবাদত তো আছেই, নফল ইবাদতের জন্য যে তুমি এই টাইমে ইবাদত করবা, তুমি এই টাইমে ইবাদত করবা, তুমি এই টাইমে ইবাদত করবা। তো বলা হচ্ছে রাত ও দিনে এমন কোনো সময় থাকতো না যাতে তার পরিবারের কেউ না কেউ ইবাদত তথা নামাজ আদায়ে মশগুল থাকতেন না। সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাশরের ময়দানে এক ব্যক্তি এই বলে আওয়াজ দিবে যে দাউদ আলা নবীনা ওয়ালিহি সালাতুসসালাম সকল ইবাদত কারীগণের চেয়ে অধিক কৃতজ্ঞতা প্রকাশকারী ছিলেন। আর হযরত আইয়ুব আলা নবীনা ওয়ালিহি সালাতুসসালাম ইহকাল ও পরকালে ধৈর্যশীল ব্যক্তি ছিলেন। তো দাউদ আলাইহিসসালাম নিজের পরিবারকে নামাজের প্রতি উৎসাহ দিতেন। কেমন উৎসাহ? যে পুরো দিনের মধ্যে এমন কোনো সময় ওনার ঘরের মধ্যে অতিবাহিত হতো না যে কোনো না কোনো একজন সদস্য নামাজের মধ্যেই থাকতো, ইবাদতের মধ্যেই থাকতো। তো আমরা কি এমন তাগিদ দিই? আমরা তো নফল ইবাদত দূরে থাক, ফরজ ইবাদতেরই কোনো খেয়াল নেই। আচ্ছা, দাওয়াত তো কীভাবে দিব? হ্যাঁ, নিজেই তো নামাজ পড়ি না। অনেক ঘরে দেখবেন, মুসলমান ঘরে আমরা জন্মেছি কিন্তু মুসলমান ঘর বিরান হয়ে আছে। হ্যাঁ, হয়তোবা আল্লাহ তাআলার নাফরমানি দিয়ে সেখানে ভরপুর, নাচ গান সিনেমা নাটক এগুলো দিয়ে ভরপুর, কিন্তু সেই ঘরের কোনো সদস্য দেখবেন আপনি নামাজের মধ্যে নেই, নামাজই পড়ে না। তো সেই ঘরের মধ্যে বরকত কোত্থেকে আসবে? সেই ঘরের মধ্যে আল্লাহ পাকের দয়া কোত্থেকে নাজিল হবে, রহমত কোত্থেকে নাজিল হবে? আমরা তো সবাই আল্লাহর দয়া চাই না, রহমত চাই। তো আল্লাহ পাকের ইবাদত যে ঘরের মধ্যে হবে না, যে ঘরের মধ্যে সদস্যরা নামাজই হবে না, সে ঘরের মধ্যে কোনো কল্যাণ হবে না, কোনো কল্যাণ থাকবে না। তো এই জন্য নিজের পরিবারকে আগে নামাজের প্রতি দাওয়াত দেওয়া উচিত। নিজের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারাই আছে, এনাদেরকে নামাজের দাওয়াত দেওয়া উচিত। এছাড়া দাউদ আলাইহিসসালাম নিজেও অনেক নামাজের প্রতি আগ্রহী ছিলেন, নামাজের আশিক ছিলেন। বলা হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাউদ আলা নবীনা আলাইহিস সালাতুসসালামের ব্যাপারে বলেছেন যে আল্লাহর নিকট অধিক পছন্দনীয় রোজা ছিল দাউদ আলিহিস সালাতুসসালামের পদ্ধতিতে রোজা পালন করা। তিনি একদিন রোজা রাখতেন আর একদিন বিরতি দিতেন। দাউদ আলিহিস সালাম একদিন রোজা রাখলে পরের দিন বিরতি দিতেন, এরপরে আবার রোজা রাখতেন, আবার পরের দিন বিরতি দিতেন। আল্লাহর কাছে সর্বাধিক পছন্দনীয় নামাজ হলো দাউদ আলিহিস সালামের পদ্ধতিতে নামাজ আদায় করা। তিনি কীভাবে নামাজ আদায় করতেন? তিনি রাতের প্রথম ভাগে ঘুমাতেন, রাতের এক তৃতীয়াংশে নামাজ আদায় করতেন, আবার বাকি ষষ্ঠাংশ ঘুমাতেন। তো এভাবে ওনার পুরো রাতটা অতিবাহিত হতো, এক ভাগ ঘুমানো, এক ভাগ ইবাদত করা, আবার ঘুমানো, আবার ইবাদত করা। তো এভাবে ওনার পুরো রাত অতিবাহিত হতো। তো আমাদের উচিত যে আমরাও যাতে দাউদ আলিহিস সালাতুসসালামের মতো নামাজে মশগুল থাকি এবং নিজের পরিবারবর্গকে নামাজের দাওয়াত দেয়। মনে রাখবেন, আপনি আপনার পরিবারকে তখনই নামাজের দাওয়াত দিতে কামিয়াব হবেন বা আপনার দাওয়াত তারা গ্রহণ করবে যখন আপনি নিজে নামাজি হবেন। আমি আপনি যদি নামাজি না হয়, আমার পরিবারবর্গকে কীভাবে নামাজি বানাবো? আর এমনিতেই আমাদের উপর নামাজ ফরজ, পাঁচ ওয়াক্ত নামাজ এটা ফরজ। প্রত্যেক মুসলমান, প্রাপ্তবয়স্ক মুসলমানের উপর নামাজ ফরজ। এই জন্য আমাদের উচিত নিজে নামাজ পড়া, নিজের পরিবারবর্গকে নামাজের উৎসাহ প্রদান করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক এই নির্দেশ দিয়েছেন যা সূরা তাহার মধ্যে 132 নং আয়াতে এইভাবে ইরশাদ হয়েছে, এবং আপন পরিবারবর্গকে নামাজের আদেশ দাও এবং নিজেও সেটার উপর অবিচলিত থাকো। আরেকটি সূরার মধ্যে এসেছে সূরা আহজাবের 33 নং আয়াতে, এবং নিজেদের গৃহসমূহে অবস্থান করো এবং বেপর্দা থেকো না, যেমন পূর্ববর্তী জাহিলি যুগের পর্দাহীনতা, এবং নামাজ কায়েম রাখো, যাকাত দাও এবং আল্লাহ তার রসুলের নির্দেশ মান্য করো। আল্লাহ তো এটাই চান, হে নবীর পরিবারবর্গ, যে তোমাদের থেকে প্রত্যেক অপবিত্রতা দূরীভূত করে দেবেন এবং তোমাদেরকে পবিত্র করে খুব পরিচ্ছন্ন করে দিবেন। তো এ আয়াতের তর্জমার মধ্যে এসেছে যে পূর্বের জাহিলিয়াত দ্বারা বোঝানো হয়েছে যে প্রাক ইসলামিক যুগ, ইসলামিক যুগের পূর্ববর্তী যে যুগ, অন্ধকারাচ্ছন্ন যুগ, এটাকে বোঝানো হয়েছে। ওই যুগে যে নারীগণ ছিল তারা স্বগর্ভে, তারা অহংকার নিয়ে, গর্ব করে তারা ঘর থেকে বেরিয়ে যেত, নিজেদের শোভা সৌন্দর্যের বাহার দেখাতো যাতে পরপুরুষেরা তাদের প্রতি আসক্ত হয় এবং আসক্ত হয়ে তাদের দিকে তাকায়। পোশাকও এমনভাবে পরিধান করত যে তা দ্বারা শরীরের অঙ্গগুলো ভালোভাবে ঢাকা থাকতো না। আর পরবর্তী জাহিলি যুগ দ্বারা শেষ যুগ বোঝানো হয়েছে, যে যুগের মধ্যে মানুষের কার্যাদি পূর্ববর্তী জাহেলি যুগের লোকদের মতো হয়ে যাবে। তো দেখুন, আজকেও যদি আমরা তাকাই, দেখুন আমাদের আশেপাশে মুসলমান নারীদের অবস্থা কেমন। ঘর থেকে বেপর্দা বের হয়ে যাচ্ছে, তাদের পর্দার কোনো ঠিক ঠিকানা থাকছে না, তারা এমন পোশাক পরিধান করছে যেগুলো শরীয়ত বিরোধী বা যেগুলো শরীয়ত এলাও করে না। তো আমরা কেমন মুসলমান? এই জন্য এখানে মুসলমান নারীদের ব্যাপারও এসেছে। এরপর বলা হচ্ছে আল্লাহ তো এটাই চাই যে নবীর পরিবারবর্গ তোমাদের থেকে প্রত্যেক অপবিত্রতা দূরীভূত করে দেবেন, অর্থাৎ পাপ রাশির অপবিত্রতা দ্বারা তোমরা অপবিত্র হইও না। এই আয়াত দ্বারা আহলে বাইত, অর্থাৎ আহলে বাইত কাদেরকে বলা হয়? নবীর যারা পরিবারবর্গ, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা পরিবারবর্গ তাদেরকেই বোঝানো হয়েছে আহলে বাইত। আহলে বাইতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বিবিগণ, এরপর খাতুনে জান্নাত মা ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী মুর্তাজা, শের খোদা কররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, এবং হাসনাইনে করিমাইন, অর্থাৎ হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এনারা সবাই অন্তর্ভুক্ত। আয়াত ও হাদিস সমূহের সংগ্রহ করলে এ ফলই বের হয়। এটাই হযরত ইমাম আবুল মনসুর মাতুরিদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়। এই আয়াতগুলোতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতকে উপদেশ দেয়া হয়েছে যেন তারা গুনাহ থেকে বিরত থাকেন এবং যেন তাকওয়া ও খোদাভীরুতার পাবন্দ থাকেন, গুনাহসমূহকে অপবিত্রতার অর্থে এবং পরহেজগারিতাকে পবিত্রতার অর্থে রূপকভাবে এখানে ব্যবহার করা হয়েছে। কেননা পাপ রাশি সম্পাদনকারী ব্যক্তি সেগুলো দ্বারা এমনিভাবে অপবিত্র হয়ে যায় যেভাবে দেহ আবর্জনা দ্বারা হয়। এ ধরনের বর্ণনা ভঙ্গিতে উদ্দেশ্য এ যে তা দ্বারা বিবেক সম্পন্ন ব্যক্তিদের মনে পাপাচারের প্রতি ঘৃণার সঞ্চার করা যায় এবং তাকওয়া ও পরহেজগারির প্রতি উৎসাহিত করা হয়। এখান থেকেও বোঝা গেল যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও আয়াত নাজিল হচ্ছে, আমার রব তাআলা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আদেশ দিচ্ছে যে আপনি আপনার আহলে বাইতের প্রতি, আপনি আপনার পরিবারের প্রতি, আপনার পরিবার বর্গের প্রতি সৎ কাজের আহ্বান দিন, নামাজের দাওয়াত দিন, নামাজের প্রতি উদ্বুদ্ধ করুন। তো যেখানে নবী পাকের উপরে আয়াত নাজিল হচ্ছে, নবী পাককে নির্দেশ দেওয়া হচ্ছে, আমাদের অবস্থা কেমন হওয়া চাই? এছাড়া সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে যে হে ইমানদারগণ, নিজেদেরকে এবং নিজেদের পরিবারবর্গকে ওই আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হচ্ছে মানুষ ও পাথর, যার উপর কঠোর নির্মম ফেরেশতাগণ নিয়োজিত রয়েছেন, যারা আল্লাহর নির্দেশ অমান্য করে না এবং যা তাদের প্রতি আদেশ হয় তাই করে। আমাদের উচিত পরিবারবর্গকে আগুন থেকে বাঁচানো। কেউ কি কখনো এটা পছন্দ করবে যে তার পরিবারের কোনো সদস্য আগুনে জ্বলে যাক? কেউ চাইবে না, নিজের মা, নিজের বাবা, নিজের ভাই, নিজের বোন, নিজের স্ত্রী, নিজের সন্তান, কেউ চাইবে না তাদেরকে আগুনে ঢেলে দিতে, কেউ চাইবে না তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করতে। তো আমরা কেন দুনিয়াতে থাকতে তাদেরকে নামাজের দাওয়াত দিয়ে, নামাজের প্রতি আহ্বান করে তাদেরকে আমরা নেককার বানাচ্ছি না? দেখুন, দাওয়াত দেয়া আমাদের কাজ, হেদায়াত দেয়া আল্লাহ তাআলার মর্জি। আল্লাহ তাআলার দয়াতে যদি হিদায়ত হয়ে যায় তাহলে আল্লাহ পাক তাদেরকে হিদায়ত দিবেন, তো আমাদের উচিত তাদেরকে দাওয়াত দিয়ে যাওয়া। অনেকে এটা বলে যে আমার কথা শুনছে না, বা আমি কীভাবে দাওয়াত দিব, দাওয়াত দেওয়ার কী প্রয়োজন, তারা কি জানে না যে মুসলমান হিসেবে নামাজ পড়তে হবে। তো এই বিষয়গুলো যাতে আমাদের মধ্যে না আসে, বাস যে নামাজ পড়তেছে না, ভাই নামাজটুকু পড়ো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে তোমার উপর শান্তি অবতীর্ণ হবে, ঘরের উপর শান্তি অবতীর্ণ হবে, ঘরের মধ্যে বরকত হবে, তাকে ফজিলত বলুন, নামাজের প্রতি দাওয়াত দিন, নিজের বোনকে বলুন, নিজের স্ত্রীকে বলুন, নিজের সন্তানকে বলুন, নিজের মাকে বলুন, হ্যাঁ যদি মা নামাজি না হয় মাকে বলুন, বাবাকে বলুন, নেকির দাওয়াত দিতে কোনো সমস্যা নেই। নেকির দাওয়াত দেওয়ার ফজিলত বড়ই কিতাবের মধ্যে এসেছে, যে মুসা কলিমুল্লাহ আলা নবীনা আলাইহি সালাতু ওয়াসালামকে জিজ্ঞাসা করা হলো যে হুজুর, যদি আমি আমার কোনো আপন ভাইকে নেকির দাওয়াত দেই তাহলে এর প্রতিদান কী? নবী তখন মুসা কলিমুল্লাহ আলা নবীনা আলাইহি সালাতু ওয়াসালাম ইরশাদ করলেন যে তার প্রত্যেকটি কথার বিনিময়ে বা বাক্যের বিনিময়ে এক এক বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দেওয়া হবে। তখন ওই ব্যক্তি আবার জিজ্ঞাসা করলো যে যদি কেউ আমার দাওয়াত কবুল না করে, কেউ আমার উপদেশ কবুল না করে, বললো কেউ কবুল করুক বা না করুক তুমি তোমার সওয়াব পেয়ে যাবে। তো এই জন্য আমাদের উচিত যে নেকির দাওয়াত দিয়ে যাওয়া, নামাজের দাওয়াত দিয়ে যাওয়া। আজকে আমরা নামাজের দাওয়াত কমই দেই, গুনাহের দাওয়াত বেশি দেই। হ্যাঁ, গুনাহের দাওয়াতের জন্য আমরা খুবই উদ্বুদ্ধ করি, কিন্তু আমাদের উচিত যে নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আরও যত আম্বিয়া ছিল যারা নিজেদের পরিবারবর্গকে নামাজের দাওয়াত দিতেন, আমাদের উচিত যে আমরাও যাতে তাদেরকে নামাজের দাওয়াত প্রদান করি। নামাজের নামাজ না পড়ার শাস্তি, নামাজ পড়ার ফজিলত কিতাবের মধ্যে অসংখ্য জায়গায় এসেছে। নামাজ না পড়ার যে ক্ষতিগুলো আছে সেগুলো যদি আমি আপনাদের সামনে আলোচনা করি তাহলে অনেক সময় দেখা যাবে যে আমাদের অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হবে। আসুন আমরা আসলে আজকে পড়ি না, আমরা পড়তে চাই না, জানতে চাই না যে কোনটার ফজিলত কী, কোনটার শাস্তি কী। কেননা আমরা যদি তা পড়ি বা জানি, দেখবেন ইনশাআল্লাহ আপনার মনের মধ্যে এর জজবা সৃষ্টি হবে। নামাজ পড়ার, রোজা রাখার, যাকাত দেওয়ার, যখনই আপনি এই বিধানগুলো নিয়ে পড়বেন, জানবেন, তখন ইনশাআল্লাহ মনের মধ্যে ভয় সৃষ্টি হবে, সেগুলো আদায় করার উৎসাহ সৃষ্টি হবে। আসুন, আমিরুল সুন্নাহ দামাত বরকাতুমুল আলিয়ার খুবই মকবুল একটি কিতাব, খুবই প্রসিদ্ধ একটি কিতাব ফয়জানে নামাজ, এর মধ্যে নামাজের ব্যাপারে অসংখ্য রেওয়ায়াত, অসংখ্য আহাদিসে তাই বা অসংখ্য ফজিলত বা নামাজ না পড়ার শাস্তির ব্যাপারে এসেছে। একটি হাদিসে পাক আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা থেকে নামাজের হিসাব নেওয়া হবে। যদি এটার সঠিক উত্তর হয় তাহলে বাকি সব আমল ঠিক থাকবে, এবং এটা যদি শেষ হয়ে যায় তবে সব শেষ। তো বোঝা গেল যে নামাজ যদি আমরা পড়ি কিয়ামতের দিন আমরা পার পেয়ে যাওয়ার একটা মাধ্যম পাবো, আর যদি নামাজই আমরা না পড়ি তাহলে পার পাওয়ার কোনো সুযোগ আমাদের মিলবে না। এছাড়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, যে ব্যক্তি জেনে বুঝে এক ওয়াক্ত নামাজ ত্যাগ করে তার নাম জাহান্নামের ওই দরজায় লিখে দেওয়া হবে যে দরজা দিয়ে সে প্রবেশ করবে। তাহলে বুঝেন যে আমি বা আমার পরিবারের কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাহলে তাদের শাস্তি কেমন হবে। আল্লাহ করিম আমাদের সবাইকে নামাজ আদায় করার, নামাজ যথাযথ পড়ার সেই তৌফিক দান করুক। আসুন, বেনামাজির ১৫টি শাস্তি সম্পর্কে আমরা শুনি। বলা হচ্ছে যারা বেনামাজি হবে তার হায়াত থেকে বরকত শেষ করে দেয়া হবে, তার চেহারা থেকে নেককার বান্দাদের আলামত উঠিয়ে নেওয়া হবে, আল্লাহ পাক তাকে কোনো আমলের সওয়াব দিবেন না, তার কোনো দোয়া আসমান পর্যন্ত ওঠানো হবে না বা আসমান পর্যন্ত পৌঁছাবে না, নেককার বান্দাদের দোয়াসমূহে তার কোনো অংশ হবে না। বলা হচ্ছে মৃত্যুর সময় সে লাঞ্ছিত হয়ে মরবে, ক্ষুধার্ত অবস্থায় মরবে, পিপাসার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। যদি তাকে পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি পান করানো হয় তারপরও তার পিপাসা মিটবে না। এবং বলা হচ্ছে যারা বেনামাজি, কবরে তার কবরকে এত সংকীর্ণ করা হবে যে তার হাড় একটা অপরটার ভেতরে ঢুকে যাবে, তার কবরে আগুন জ্বালিয়ে দেয়া হবে, অতঃপর সে দিন রাত আগুনে ওলট পালট হতে থাকবে, তার কবরে একটি বিরাট সাপ নিযুক্ত করে দেয়া হবে যার নাম টাকওয়ালা সাপ, তার চোখগুলো আগুনের হবে, যার থাবা হবে লোহার, প্রত্যেক থাবার দীর্ঘ এক দিনের দূরত্ব হবে। সে মৃতের সাথে কথা বলবে যে আমি টাকওয়ালা সাপ, তার আওয়াজ বজ্রপাতের গর্জনের মতো হবে। সে বলবে আমার প্রতিপালক আমাকে নির্দেশ দিয়েছে যে ফজরের নামাজ নষ্টকারীকে সূর্য উদিত হওয়া পর্যন্ত দংশন করতে, জোহরের নামাজ নষ্টকারীকে আসর পর্যন্ত দংশন করতে, আসরের নামাজ নষ্টকারীকে মাগরিব পর্যন্ত দংশন করতে, মাগরিবের নামাজ নষ্টকারীকে ঈশা পর্যন্ত দংশন করতে এবং ঈশারের নামাজ নষ্টকারীকে ফজর পর্যন্ত দংশন করতে থাকবে। যখন সে মৃতকে দংশন করবে তখন সে জমিনের 70 হাত পর্যন্ত ধসে যাবে এবং সে নামাজ ত্যাগকারী কিয়ামত পর্যন্ত এই শাস্তি ভোগ করতে থাকবে। বেনামাজিদের আরও শাস্তি বলা হচ্ছে, কিয়ামতের দিন তার হিসাব নিকাশ খুবই কঠিন হবে, আল্লাহ পাক অসন্তুষ্ট হবেন কিয়ামতের দিন এবং কিয়ামতের দিন তাকে জাহান্নামে প্রবেশ করানো হবে। 15 নম্বর যে শাস্তির ব্যাপারে এসেছে, দুনিয়াতে সৃষ্টিকুল, যত মানবকুল সৃষ্টিকুল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন তারা সবাই তাকে ঘৃণা করবে। তাহলে চিন্তা করুন, এতগুলো শাস্তি, এরপরও আমরা নামাজ পড়ি না। প্রিয় ভাই, একটু চিন্তা করুন, আমি নামাজ পড়ছি কিন্তু আমার পরিবারের কেউ পড়ছে না, তারাও তো এই শাস্তির মধ্যে সামিল হবে, তারাও তো এই শাস্তি ভোগ করবে, কীভাবে সইবে তারা এই শাস্তি? তো আমাকে যারা শুনছেন, আমার এই প্রোগ্রামটি যারা দেখছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, নিজে নামাজ পড়ুন, পরিবারবর্গকে নামাজ পড়ান, নামাজ পড়ার ব্যাপারে উৎসাহ প্রদান করুন, ছোটো ছোটো বাচ্চাদেরকে নাবালেক অবস্থায় নামাজের ব্যাপারে উৎসাহিত করুন, যাতে করে বালেক হওয়া মাত্রই তারা নামাজের আশিক হয়ে যায়, নামাজ যাতে কোনো কাজা তাদের মাধ্যমে না হয়। আজকে তো আমরা ছোট বাচ্চাদেরকে নামাজের প্রশিক্ষণ দেই না, এর ফলে কি হয়, তারা বালেগ হওয়ার পরেও নামাজ পড়ে না, 15 বছর 20 বছর 25 বছর হয়ে যায় নামাজ পড়ে না, নামাজের তাদের কোনো ইচ্ছাই জাগে না, নামাজের জন্য তাদের কোনো মনই টানে না। আজকে দেখুন, যারা সাচ্চা নামাজি, যারা সত্যিকার অর্থে নামাজি, এরা যদি এক ওয়াক্ত নামাজ না পড়ে তাদের মন বিচলিত হয়ে যায়, হ্যাঁ আমার নামাজটা ছুটে গিয়েছে, নামাজটা ছুটে গিয়েছে, বা যখন তাদের নামাজ ছুটে যায়, ফজরের নামাজ বলেন, জোহর বলেন, আসর বলেন, তাদের একটা আফসোস হয় যে আমার নামাজটা কেন ছুটে গেল। তো এই আফসোসটা কখন কাজ করবে, যখন আমার আপনার মধ্যে নামাজের ব্যাপারে আমি জানব, নামাজের ফজিলতের ব্যাপারে জানব, নামাজের শাস্তির ব্যাপারে আমি জানব। তো এই জন্য নিজে নামাজ পড়তে হবে, নিজের পরিবারবর্গকে নামাজের দাওয়াত দিতে হবে, কেননা আমি নামাজ পড়ছি, আমার পরিবারকে আমি নামাজের দাওয়াত দিচ্ছি না, কিয়ামতের দিন আমাকে পাকড়াও করা হবে যে তুমি তো নামাজ পড়েছ, তোমার পরিবারকে কেন দাওয়াত দাওনি। তো এই জন্য শুধু নিজে পড়লে হবে না, পরিবারকেও এর দাওয়াত দিতে হবে। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের মাদানী মহল, দাওয়াত ইসলামের এই সুন্দর পরিবেশে যারা এসে গিয়েছে তারা নিজেও নামাজি হচ্ছে, নিজের পরিবারকেও নামাজি বানাচ্ছে, নিজের পরিবার এর বাইরে যারা আছে, আত্মীয় স্বজন বলুন, পাড়া প্রতিবেশী বলুন, বন্ধুমহল বলুন, যারা যেখানে যাচ্ছে নামাজের দাওয়াত দিচ্ছে, মুসলমানকে নামাজের আশিক বানাচ্ছে, আল্লাহ পাকের প্যারা বান্দা বানাচ্ছে, নবী পাকের আশিক বানাচ্ছে। তো যারা নামাজি হবে তারা আশিক রসুল হবে, যারা নামাজি হবে তারা গোলামে ইলাহি হবে, কেননা যারা আশিক রসুল দাবিদার তারা কীভাবে বেনামাজি হবে, যারা আল্লাহ তাআলার গোলাম দাবিদার তারা কীভাবে বেনামাজি হবে। আল্লাহ করিম আমাদের সবাইকে নামাজ আদায় করার, নামাজের দাওয়াত দেওয়ার, পরিবারবর্গকে নামাজের দাওয়াত দেওয়ার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, আমির আহলে সুন্নতের তারগিব দিয়ে থাকেন, এজন্য আমি আপনাদেরকে বলবো, দাওয়াত ইসলামের বিভিন্ন দিনই কাজ আছে, মাদিনী কাফেলা বলুন, নেক আমলের রিসালা বলুন, ঘর দরস, মসজিদ দরস, এরপর নেকির দাওয়াত, ইনফিরাদি কোশিশ, অসংখ্য নেকির কাজ দাওয়াত ইসলামী আমাদেরকে শিখিয়ে থাকে। এই কাজগুলো যদি আমরা করতে থাকি, ইনশাআল্লাহ পরিবারের মধ্যে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হয়ে যাবে, নেকির পরিবেশ সৃষ্টি হয়ে যাবে, নামাজের পরিবেশ সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ করিম আমাদের সবাইকে তৌফিক দান করুক। আজকে এতটুকুই, আপনাদের সাথে পরবর্তী এপিসোডে অন্য একটি টপিক নিয়ে হাজির হব। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
সুন্নতের অনুসারী বানো।